তেইশে ফেব্রুয়ারি 2018 তারজুমানে কাবির আরিফবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুমের জুমার পরের মজলিসে আজিম শান বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামত বরকাতহুমের বয়ান ও কবিতা আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে, বিস্তারিত শুনুন বয়ানের শেষে।
বিসমিল্লাহির রহমানির রহিম। কামালাতে আশরাফিয়া থেকে পড়তেছি। ফরমায়া কে আগর ইনসান মে দীন ভি না হো মগর শরাফত হো তো জব ভি বহুত সে বেহুদা কামো সে বচা রহতা হে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি নওয়ার আল্লাহ মরকাদাহু বলেন, যদি কোনো মানুষের মধ্যে দিন নাও থাকে কিন্তু ভদ্রতা থাকে, বংশীয় ভদ্রতা থাকে, তখনও অনেক বেহুদা কাজ থেকে, অন্যায় কাজ থেকে সে বেঁচে থাকতে পারে। আর যাব দিন না হো, আর যাব না দিন হো না শরাফত, তো আব উসকে কিসি বেহায়াই কে কাম সে রুকনে কি উম্মীদ নেহি। আর যখন দিনও না থাকে, ভদ্রতাও না থাকে, এখন তো তার কোনো অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার কোনো আশা করা যায় না। আজকাল শরাফতে নসব গো বাকি হে মগর শরাফতে আখলাক নেহি রহি। বর্তমান যুগে বংশীয় ভদ্রতা যদিও বাকি আছে কিন্তু আখলাক চরিত্রে ভদ্রতা এবং আখলাক চরিত্রের উন্নতি অগ্রগতি এটা বাকি থাকে নেই। ইসিলিয়ে আজকাল দুশ্মনি মে ইনসান কিসি কিসম কি হরকতু সে বাজ নেহি আতা। এই জন্য বর্তমানে শত্রুতার ক্ষেত্রে মানুষ কোনো ধরনের আচরণ করতে তারা দ্বিধাবোধ করে না। ফরমায় কে গীবত আদাবত কা বাপ ভি হে ওর বেটা ভি, এনি কভি আদাবত সে গীবত পেদা হতি হে ওর কভি গীবত সে আদাবত পেদা হো জাতি হে। হযরত থানভি নওয়ার আল্লাহ মরকাদাহু বলেন, গীবত শত্রুতার মূল এবং শত্রুতার শাখাও সন্তানও। অর্থাৎ কখনো শত্রুতার কারণে গীবত পয়দা হয়, আবার কখনো গীবতের থেকে শত্রুতা পয়দা হয়। জিসকা নসব এসা বেহুদা হো উসকি বেহুদগি কে লিয়ে এহি বাত কাফি হে, যার মূল এতটা বেহুদা সেটা বেহুদা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ফির জব কোই কিসি কে দরপে হো জাতা হে তো মুশাহাদা হে কে দিন কা খেয়াল বিলকুল নেহি রহতা। তারপর যখন কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে লাগে তখন এটাই প্রত্যক্ষ দেখা গেছে যে দিনের দিকে মোটেই তার খেয়াল থাকে না। না ইজা সে দরেগ, না ইজা সে দরেগ হে না ঝুট আর ফরেব সে, না তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া থেকে সে পিছপা হয়, না মিথ্যা বলা ধোকা দেওয়া থেকে কোনো ধরনের সে দ্বিধাবোধ করে। হর শখস এই চাহতা হে কে দুশ্মন কো জরুর পৌঁছ যাবে, চাহে উসকে সাথ হামারা ভি খাতিমা কিউ না হো যায়। প্রত্যেক ব্যক্তি এটাই চায় যে আমার শত্রুর ক্ষতি হোক, চাই তার সাথে সাথে আমার জীবনও শেষ হয়ে যাক। ফরমায় কে শাহওয়াতে দুনিয়া মুজিবে নফস নেহি বলকি এহি মুজিবে কামাল হে। হযরত থানভি নওয়ারাল্লাহ মরকাদাহু বলেন, দুনিয়ার প্রতি মোহ থাকা, আকর্ষণ থাকা এটা ত্রুটির কোনো বিষয় নয়, বরং এটাই তার পূর্ণতা এবং একটা বৈশিষ্ট্যের কারণ হয়। টাটকা পর্দা জানি না হো তো ক্যা কামাল হে, আন্ধা নজরে বদ না করে তো ক্যা কামাল হে, বলকে কামাল তো ইয়ে হে কে হুসন কা ইদরাক আর উসকি তরফ তবিয়াত মে মেলান ভি হো ফির ভি না মাহরম কো আঁখ উঠা কর না দেখে। সালার চট সে পর্দা, হ্যাঁ সালার চট সে জিনা না করলে এটা তার জন্য কি গুণ হলো, কি বৈশিষ্ট্য হলো? অন্ধ মানুষ কুদৃষ্টি করে না, তার জন্য এটা কিসের গুণের বিষয় হলো? বরং গুণের বিষয় তো হলো এটা, এবং পূর্ণতার বিষয় হলো তো এটা যে সৌন্দর্যের প্রতি অনুভূতিও আছে এবং তার দিকে মনের আকর্ষণও আছে, তারপরও সে বিন নারীদেরকে চোখ উঠিয়ে দেখে না, কুদৃষ্টি করে না।
অনেকে বলে যে একটা দোয়া শিখিয়ে দেন, কোন এরকম দোয়া উজিফা শিখিয়ে দেন, জানতে এমনি কারো দিকে আর কুদৃষ্টি করার জন্য আমার খেয়ালই না পয়দা হয়। ইয়া আল্লাহ, এর তাহলে তো পুরা 30 পারা কোরআনে এরকম উজিফা কতগুলি নাজিল হলে সহজ ছিল যে এই উজিফা পড়ো তো গুনা ছুটে যাবে, উজিফা পড়ো কুদৃষ্টি ছুটে যাবে, এই উজিফা পড়ো গীবত ছুটে যাবে, তাহলে সব উজিফাওয়ালা মুসলমান হয়ে যেত, ওটা বুঝেন নেই। অথচ আল্লাহ পাক বলছেন কদ আফলাহমান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা বলার পর এই কথা বলছেন আল্লাহ পাক নিজে বলছেন, মানুষের মধ্যে ভালোর প্রতিও আকর্ষণ খারাপের প্রতিও আকর্ষণ আমি দিয়ে রাখছি পরীক্ষামূলক। কি কথা বুঝেন নেই তো, যে খারাপির খারাপ আকর্ষণটাকে দাবায় দিবে, অর্থাৎ সেটার মোতাবেক কাজ করবে না, পাপের পথে হাঁটবে না, মন চাইলেও সে কামিয়াব, সে জান্নাতি। আর যে খারাপির প্রতি মনের আকর্ষণ জাগলে সেদিকে হাঁটবে আর নিজেকে বরবাদ করবে, সে জাহান্নামী। কি কথা বুঝেন নেই তো, এখানে ওজি কোন অজিফা পড়লে আর এইরকম গুনার কথা মনে আসবে না, এরকম কোন অজিফা সেটা? হ্যাঁ, এত মুজাহাদা কেন করছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম ওলামা ইকরাম, তাম আউলিয়া ইকরাম, কথা বুঝেন নেই? হ্যাঁ, জিকির আজকার সেটার দ্বারা অন্তরে নূর পয়দা হয়, নূর যত বাড়ে গুনার থেকে বাঁচা তত সহজ হয়, অন্তরে নূর বেশি বাড়লে গুনার থেকে বাঁচা আসান হয়ে যায়। কিন্তু মূল কাজ হলো নফসের বিরুদ্ধে চলা, মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা এই কাজের জন্য, যে মন চাইবে, মন ধাবিত হবে খারাপের দিকে, বন্দা সেটার বিরোধিতা করে আল্লাহ খুশি করবে। এই নফসের বিরুদ্ধে যুদ্ধ দেখার জন্যই আল্লাহ পাক মানুষদের সৃষ্টি করছেন। এই যুদ্ধরত থাক আমি দেখি, কি কথা বুঝো নাই? কেন আল্লাহ পাক চান যে তুমি যুদ্ধরত থাকো, তুমি বললো যে অজিফা পড়ায় দেন যাতে আমার যুদ্ধই করে না লাগে, আল্লাহ এটা কোন ধরনের কথা হলো? আল্লাহ পাক চান যে তুমি যুদ্ধরত থাকো, আমি দেখি আমার জন্য যুদ্ধে আসো, আর তুমি বলো যে আমার এমন অজিফা শিখাইয়া দেন যে যুদ্ধে যাওয়াই না লাগে, ভাই তো হলো না এটা, কি কথা বুঝো নাই নাকি? হ্যাঁ ঠিক আছে,
فرمایا کہ حدیث میں ہے کہ گناہ کم کر یعنی مت کر تجھ پر موت آسان ہو جاوے گی، اور قرض کم کر یعنی مت کر تو آزادی کی زندگی بسر کرے گا، یعنی کسی کے سامنے تذلل نہ اختیار کرنا پڑے گا۔ حضرت تھانوی نور اللہ مرقدہ بولین হাদিসে বর্ণিত হয়েছে যে গুনাহ কম করো অর্থাৎ গুনাহ করো না, তাহলে মৃত্যু তোমার উপরে সহজ হয়ে যাবে, এবং ঋণ কম করো অর্থাৎ ঋণ করো না, তাহলে তুমি স্বাধীনভাবে জিন্দগি যাপন করতে পারবে, অর্থাৎ কারো সম্মুখে তোমাকে অপদস্থ হতে হবে না, লাঞ্ছনার শিকার হতে হবে না।
ঋণ করা বড় বেশি পেরেশানির বিষয়, ওর কাছ থেকে কিছু টাকা ধার আনলো, ওর কাছ থেকে কিছু, ওর কাছ থেকে কিছু, ওই লোকেরা খুঁজতে থাকে, পিছে পিছে ঘুরতে থাকে, তো পেরেশানি, আর নিজের অসম্মান বোধ হয়, লাঞ্ছনা বোধ হয়। ফের যখন ওই পাওনাদার কে দেওয়া হয় না, বিলম্ব করা হয়, সে লোকদের কাছে বলতে থাকে, নিতে জানে দিতে জানে না, সে কবে নিয়েছে এখনো দেয় না, ঘুরায় ফেলে, তো আরো বেজ্জিত হইতে থাকে, পেরেশানি না। ঋণ করার পরে আপন জনের মধ্যে পর্যন্ত সম্পর্ক নষ্ট হয়ে যায়, এজন্য যথাসম্ভব ঋণ করা থেকে বিরত থাকা এটা ভালো, যথাসম্ভব চেষ্টা করা উচিত। হ্যাঁ, জরুরত হলে আদায় করার পাক্কা নিয়ত করে ঋণ করাতে বাধা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করছেন কারোর কাছ থেকে, কথা বুঝেন নাই? কিন্তু অনেকের অভ্যাস যে পর্দার পাঙ্গাস খেতে ইচ্ছা করে, ঋণ করে হলেও খাওয়া। এক মাওলানা সাহেব বলছিলেন যে ঢাকাতে আছেন উনি, আমাদের দুস্ত মানুষ, বলেন যে ঋণ করে হলেও অন্তত খানাটা ভালো খাওয়া চাই, এটা একটা আবেগী কথা। হযরত বুজুর্গানের দিন বলছেন যে উতনাহে পায়ের ফেলাও জিতনি আপনি চাদর হো, যে তুমি ঘুমাবা পাও অতটুকু লম্বা করো যতটুকু তোমার চাদরটা, চাদরের পরিমাপ মোতাবেক পাও লম্বা করো, এবং চাদর হলো দেড়াত লম্বা, পাও লম্বা করছো সেই পর্যন্ত, পুরোটা চাদর দিয়ে ঢাকবা কেমনে? এটা একটা প্রবাদ, একটা এমন কথা শিক্ষণীয়। তার মানে হলো তুমি তোমার প্ল্যান পরিকল্পনা অতটুকু করো যতটুকু তোমার সামর্থ্য আছে। কুড়েঘর বানানোর পয়সা নেই, বলে যে আমি 10 তলা বিল্ডিং করব। আরে ভাই, আল্লাহবাক যতটুকু দিচ্ছেন ওর মধ্যে শুকর করো, বাকিটা আল্লাহর নিকট চাও। নাই যখন সেটা নিয়ে বাড়াবাড়ি করার কি দরকার আছে? পরে তো ভুল পথে পা রাখতে হবে। হ্যাঁ, যদি মানুষের কাছে ভিক্ষা করে চায় তো সেটাও বিপদ, আর যদি ঋণ চায় তো সেটাও ঝামেলা। হ্যাঁ, এই জন্য নিজের সামর্থ্যের মধ্যে প্ল্যান পরিকল্পনা করা চাই, তো সহজ থাকে জিন্দগি। একদম পোলাও বিরিয়ানি কোরমাই খাওয়া লাগবে এটা কোনো জরুরি, হালকা ফুলকা খাবার দাবারও যদি খায় হালাল ভাবে চলে, কারো মুখাপেক্ষি থাকলো না, সে বাদশার মতো চলতে পারে মানুষ। হ্যাঁ, বাদশার মতো চলতে পারে। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির গ্রামের বাড়িতে যখনই যাইতাম, সে কয়েক কিসিমের তরকারি থাকত, গ্রামীণ পরিবেশের তরকারি, নানান রকমের তরকারি, বড় মজাক সুস্বাদু, তো খাইতাম, তো ভীষণ মজা লাগত। তো হুজুরের আয় ইনকাম তো বিশাল বড় ছিল না, কোন ফ্যাক্টরি ছিল না, সীমিত আয়ের মধ্যে সুন্দরভাবে চলতেন। রুচি যদি ভালো থাকে, মানুষ যদি বুঝমান হয়, রুচিশীল হয়, পরিচ্ছন্ন এবং উন্নত মেজাজের হয়, অল্প আয়ের মধ্যে রাজা বাদশাহের মতো চলতে পারে। অল্প আয়ের মধ্যে রাজা বাদশাহের মতো চলতে পারে, সীমিত আয়, কিন্তু খায় লয় এমন ছোটবাটে খায় যে সত্যের উপর প্রতিষ্ঠিত, হালালের উপর অবিচল এবং দীন ইমানের উপর অবিচল, এইরকম মানুষ যখন এই হালকা ফুলকা খায়ও চলে, সাদা মাঠা ভাবেও চলে, তো দেখলে তাকে রাজা বাদশার মতো মনে হয়। একবার এখানে ঢালকানগরে বড় বড় ব্যবসায়ীরা, আমাদের পীর ভাইরা কয়েকজন মিলে গোল টেবিলের মতো বসছেন, সবাই সবাই খুব চোটপাট করতেছিলেন। হ্যাঁ, আমার ব্যবসা এরকম, অত সালে শুরু করছি, এখন এই পরিমাণ আমার ব্যাংক ব্যালেন্স আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছেন, সবাই কিছু না কিছু বলতেছেন, একজনে থামলে আরেকজনে স্টার্ট করেন, এভাবে চলতেই আছে। তা আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুজুর রহমতুল্লাহ আলাইহি, উনিও ছিলেন এই মজলিসে, সকলের মুরব্বী উনি, সবাই ওনাকে শ্রদ্ধা করেন। হুজুর হঠাৎ বললেন, এ হাজিরা থামেন, আমার কথা শুনেন, কি পয়সা পয়সা করেন মিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ এত দিছেন আমাকে, খায়া কুলাইতে পারি না, দিয়া কুলাইতে পারি না, এত দেওয়া দিছেন আল্লাহকে, অভাব কি জিনিস দেখি নেই কোনোদিন, আল্লাহ পাক এত দিন সবসময় থাকে। বাজারে যাই ভোরবেলা, টাটকা বাজার করে নিয়ে আসি, বুড়ির বলি পাকা, দুজন মিল্লা খাই। তারপরে বললেন কি যে একদিন দাওয়াত রাখেন আমার বাসায়, ভালো মতো খাওয়ান দিব, সবাই মিলে খুশি হয়ে গেছে। এই হুজুরের কথা, বলে হুজুর কবে দাওয়াত, হ্যাঁ তারিখ দেন, তারিখটা ঠিক হলো, সবাই খুশি, একদম তারিখ ফিক্সড, ওই তারিখে দাওয়াত। আমার বললেন হুজুর তুমিও যাবা, হুজুর তুমি বলতেন না, আপনি অভ্যাস ছিল, আপনিও যাবেন হাজিদের সঙ্গে, যাবো হুজুর। কিন্তু আমার মনের ভিতরে ভীষণ এই ঔৎসুক্য যে ছাত্র জীবনে হুজুরের বাড়িতে গিয়েছি আমরা, হুজুর কবে এত মালদার হইলেন, যে হাজি গাজীদের সভাকে যে চ্যালেঞ্জ করলেন, তো আল্লাহ জানে কি ব্যাপার। এমনি হুজুর কিছু পয়সা করে দিয়ে রাখতেন কোনো কোনো ব্যবসায়ীকে, এই শেয়ার হোল্ডার, ব্যবসা করতেন কিন্তু নিজের দোকানে বসতেন না, অন্যেরা ব্যবসা করতে হুজুরকে লাভটা, লাভের অংশ দিত। যাই হোক, আমি ভীষণ মানে আশ্চর্যজনিত হলাম যে অনেকদিন থেকে যাই না, হয়তোবা ব্যবসা বাণিজ্য করে আল্লাহর রহমতে অনেক আগাইছেন মনে হয়। পরে গেলাম হুজুরের বাড়িতে, যাওয়ার পরে দেখলাম যে আল্লাহ, ওই যে যে ঘর যেটা দেখছিলাম সেটা আছে আগের ঘরে, স্বাভাবিক সহজ সরল জিন্দগি ছিল হুজুরের, ছোট্ট একটা ঘর করছিলেন, অল্প একটা রুম, ওইটা পাকা একটা রুম, ওইটার মধ্যে আমরা খাইতে পারছি। তো হুজুরের মেয়ে রান্না বান্না চিন্তা ভাবনা রুচি, হুজুরের ঘরের হুজুরের বিবির রুচি অনেক উন্নত। বড় বংশের মানুষ সেই মানে হাই ফাই আন্দাজে রান্না বান্না হয়েছে খুব, সবাই খাইলো আমিও খাইলাম। তো আমি ওই চুপচাপ কাউকে কিছু বলি নাই, আমি খালি মনে মনে খুঁজতেছি কি সেটা কই যেটা হুজুর বললেন। তার মানে সকালে বাজারে যান, তাজা তাজা এই যে শিং মাছ পান, মাগুর মাছ পান, রুই মাছ পান, যা পান নিয়ে আসেন, রান্না করেন, খান। তারপরে হুজুর বললেন যে কেউ আমার কাছে এক টাকা পায় না, এক পয়সা পায় না, হ্যাঁ কিন্তু আমি পাই। এমনকি কতগুলো দিছি ব্যবসা করতে, কারো কারো দিছি ব্যবসা করতে, পরে আমার টাকাগুলো দিল না, লাভ তো দিলই না, আমার আসল পুঁজিটাও দিল না। পরে এক দুই বছর ফাঁকে ফাঁকে গিয়া বললাম কি দিবেন, বলো যে হুজুর অমুক দিন আইসেন, তো অমুক দিন যাই। পরে দেখি যে হুজুরের কথা সুন্দর ছিল, বড় মজার। পরে দেখলাম দাঁড়ায় যে না ঢক লাগে না, মানে পয়সা দিবে না মনে হয়। পরে আমি চলে যাই, তো এক দুই বছর এভাবে ঘুরলাম, পরে দেখলাম না দিতে তো পারবে না, কোন সময় আমি মরে যাই কোন সময় ও মরে যায় তো ঠিক নাই, সে খামো খা আমার দায়ের তলে থাকবে দরকার নাই, মানে আমার কাছে দায়ী থাকবে দরকার নাই, যা। পরে একদিন গিয়া বললাম এই হাজি পয়সা দেওয়া লাগবে না, যাও মাফ করে দিলাম। এরপরে আমার আর কোনো টেনশন নেই, আমি কারো কেউ আমার কাছে এক টাকা পায় না, আমি পাই। এই জিনিস যে মানুষ যদি হালালের উপর অটল থাকে এবং অল্পে তুষ্ট থাকে, অল্পের উপর সন্তুষ্ট, আল্লাহ পাক যা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ারজা বিমা কসামাল্লাহু লাকা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সব গুনাহ থেকে তুমি মুক্ত থাকো দূরে থাকো, তাহলে বিশ্বের সবচেয়ে উচ্চমানের আবেদের কাতারে তোমার স্থান, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় উলি আল্লাহ তুমি। তাহলে যারা সবচেয়ে বড় উলি আল্লাহ তাদের তাদের কাতারে তোমার স্থান। ওয়ারজা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আর আল্লাহ যা দিছেন তোমাকে এইটুকু নিয়ে খুশি থাকো, তাহলে তুমি সেরা ধনী, তাহলে তুমি সেরা ধনী। তো ঢাকা বুজুর রহমতুল্লাহ আলের কথায় হাদিসের একদম বিহু বহু এটারই প্রতিধ্বনি, এই কথারই প্রতিধ্বনি শুনতেছেন ভাইরা। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল গিনা গিনা নাফস, যে আসল মানুষ ধনী হয় যখন তার অন্তর ধনী হয়, আসল ধন অন্তরের ধন, অন্তর ধনী হলে সে বড় ধনী। সারা দুনিয়ার সব ফ্যাক্টরি মালিক কিন্তু এখনো মানে কোনো ক্রমেই খুশি না, আরো চায় আরো চায় আরো চায়, অস্থির। তো এই লোক আসলে একশো ফ্যাক্টরির মালিক হওয়া সত্ত্বেও এখনো সে অভাবী, হ্যাঁ না। আরেকজন হালাল ভাবে চলে, এই লাউ শাক দিয়ে মাশাআল্লাহ লাউ শাক রান্না করে খায় নে, ডাল রান্না করে খায় নে, অল্প কটা মাছ নিয়ে আসে খায়, আর তাজা তাজা চাউল গরম গরম ভাত লাউ শাক দিয়ে খায়, খুব খুশি খায়া দেয়া, এই আমি নামাজটা পড়ে আছি মাশাআল্লাহ, নামাজে চলে গেল, হালাল খায়া। এরপরে গিয়ে নামাজে পড়লে মনে হয় আমি একটা বাদশাহ, আমি এক প্রভাবশালী বাদশাহ, যে হালাল খায় সত্য কথা বলে, কারো দুই পয়সা মারে না, এবং সে নামাজটা ঠিক মতো পড়ে, সে মনে হয় যে এক বাদশাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি গাঁওগ্রামে এরকম লোক দেখছি, গরিব মানুষ কিন্তু কাউকে পরোয়া করে না, চেয়ারম্যানকেও পরোয়া করে না। চেয়ারম্যান সাহেব দেখলে ওই ওই বুড়া মানুষটাকে দেখলে বলে যে আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের একটু খেয়াল রাখেন, নেক নজর রাখেন আমাদের দিকে। হা বাবা দোয়া করি, সেও দাপটের সাথে বলে দেয় দোয়া করি। শুনতেছেন ভাইরা, সৎ মানুষ সে রাজা বাদশাহদের চেয়েও তার পাওয়ার বেশি, হ্যাঁ যে সৎ লোক হয় তার পাওয়ার বেশি। মুঘল আমলে এক বাদশাহ এক বুজুর্গের উপরে খেপছেন, পরে সিদ্ধান্ত নিয়েছেন তাকে গ্রেফতার করাবে না, কি জন্য জানি অসন্তুষ্ট হয়েছেন। বাদশাহর ছেলে ওই বুজুর্গের কাছে পড়াশোনা করতো, দিনই কিতাবাদি পড়ত। পরে আবার ওই বাদশাহর ছেলে রাজপুত্রই ওই বুজুর্গের খাদেম ছিল, খেদমত করত খুব, উস্তাদের খেদমত করা সৌভাগ্যের বিষয়, খেদমত করত। তো উস্তাদ বললেন কি, এই তুই বদনায় করে পানি আন, আমি উজু করব, তোর বাপ নাকি আমার গ্রেপ্তার করে শুনলাম, তো আমি এখনই অস্ত্র নিয়ে রেডি হতেছি, ও তোর বাপের খবর দে, তুই উজুর পানি আন। ও উজুর পানি নিয়ে আসছে, হুজুর উজু করতে বসছেন, এ দৌড়াইছে বাবার কাছে গিয়া বলছে, আপনি কার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন, খবর আছে আপনার? উনি বলছেন যে আমিও রেডি হইতেছি অস্ত্র শস্ত্র নিয়ে, আমি অস্ত্রে সজ্জিত হইতেছি। এই বাদশাহ একদম কাঁপতে শুরু করছেন, ইন্না লিল্লাহ, তাহলে তো আমার কোনো রক্ষা নেই, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, সহিহ হাদিস, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন যে আমার উলির বিরুদ্ধে যে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আযানতুহুর তর্জমা কি মাওলানা দেবী? আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আরে ইন্না লিল্লাহ, ভয়ঙ্কর ব্যাপার। তো তো বাদশাহ ফের থেমে গেছেন যে না, এরকম কিছু হবে না, হুজুরের কাছে যাও, বলো যে মাফ করে দেন। তো ওই যে উনি অস্ত্রে সজ্জিত হইতেছেন সেটা কি, বহুত বড় ওলি আল্লাহ। তো তো হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উযু সিলাহুল মুমিন, উযু হলো মুমিনের অস্ত্র। কি কথা বুঝেন নাই? ওই জন্য উনি পানি আনাইছেন যে আমি উযু করে অস্ত্র দিয়ে রেডি, অস্ত্র নিয়ে রেডি হই। আল উযু সিলাহুল মুমিন, মুমিন যখন উযু সহকারে থাকে শয়তানের বিরুদ্ধে এটা অস্ত্র। উযু আলা মুমিনকে দেখলে শয়তান ভয় পায় যে অস্ত্র সজ্জিত তো এটা। কথা বুঝেন নাই? তো এসা মুআমালা, তো যিনি সৎ হন, স্বচ্ছ হন এবং আল্লাহকে ভয় করে চলেন এমন মানুষ, সে রাজা বাদশাহদের চেয়ে তার পাওয়ার বেশি, তার ক্ষমতা বেশি। চলো, তোমারটা শেষ হয়েছে নাকি?
মাওয়াহিবে রব্বানিয়া থেকে পড়তেছি, মকসদে হায়াত, জীবনের লক্ষ্য। ফরমায়া কে হামারা মকসদ মাল কমানা, খানা পিনা, মকান বনানা, কপড়ে পহননা, শাদি করনা, বাল বচ্চোঁ কি তরবিয়ত করনা নহীঁ হ্যায়, ইয়ে মকাসিদে হায়াত নহীঁ হ্যায়, ওয়াসাইলে হায়াত হ্যায়। হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের জীবনের লক্ষ্য অর্থ সম্পদ উপার্জন করা, খানা পিনা করা, ঘর বানানো, কাপড় পরিধান করা, বিবাহ শাদি করা, সন্তান সন্ততিদের তরবিয়ত করা, এটা এটা নয়, এগুলো জীবনের লক্ষ্য নয়, এগুলো জীবন চলার মাধ্যম মাত্র। মাকসাদে হায়াত সিরফ আল্লাহ তাআলা কো রাজি করনা হয়, জীবনের লক্ষ্য শুধুই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইস দাওয়ে কি দলিল হ্যায়। কোরআন কারীমের আয়াত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াত এই দাবির সপক্ষে দলিল। লিয়াবুদুন কি তাফসীর জুমলা মুফাসসিরিন নে লিয়ারিফুন কি হ্যায়, কে জিন ও ইনসান কো ইসলিয়ে পয়দা কিয়া কে আল্লাহ কো পেহচানে। লিয়াবুদুনের ব্যাখ্যা সকল মুফাসসিরিন ইকরাম লিয়ারিফুন দ্বারা করেছেন, অর্থাৎ জিন এবং ইনসানকে আমি এজন্য সৃষ্টি করেছি যেন তারা আমাকে আমার পরিচয় লাভ করে। আর লিয়ারিফুন কে বজায় লিয়াবুদুন ইসলিয়ে নাজিল ফরমায়া কে মারিফত ওহি মকবুল হোগি জো ইবাদত কে রাস্তে সে হোগি। আল্লাহ তাআলা লিয়ারিফুন শব্দ বলার পরিবর্তে লিয়াবুদুন এজন্য বলেছেন যাতে মারিফত এবং আল্লাহ তাআলার পরিচয় এবং মারিফত সেটাই গ্রহণযোগ্য যে যেই মারিফত ইবাদতের পথে হয়ে থাকে, যার সাথে ইবাদত বন্দেগী থাকে। ওরনা চার স্পিকার লঙ্গুটি পেহনে হুয়ে সমন্দর কে কিনারে সত্য কা নম্বর বতানে ওয়ালে ভি মারিফত কা দাওয়া কর সকতে থে। অন্যথায় যে সকল ব্যক্তিবর্গ এই গাঁজা ইত্যাদি খেয়ে এই লঙ্গুট পরে থাকে তারাও কি করতে পারে, তারা মারিফতের দাবি করে বসতে পারে। লিয়াবুদুন সে সব ইস জমরে সে নিকল গে, লিয়াবুদুনের কথা উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিবর্গকে এই মারিফতের দাবি থেকে বের করে দিয়েছেন। আল্লাহ তাআলা
আমাদের লুঙ্গি খুলে বসে থাকে, লুঙ্গি খুলে বসে রয়েছে, কি ব্যাপার ভাই ঘর নাকি? বহুত বড় বুজুর্গ, বহুত উঁচু মকামের বুজুর্গ, আজি পরেশানি বুঝলেন না, এসা এসা মুসিবত যে বলার নেই। লুঙ্গি খোলা কোন বুজুর্গ, এটা কি মামলা? অনেক লোক এরকম আছে না, কাপড় চাপড় রাইখা পরে সোজা, হ্যাঁ না, এমনি তো চুপচাপ হাঁটে, গম্ভীর থাকে, ডান্ডা একটা সঙ্গে, ডান্ডা সঙ্গে, তো লোকেরা ভয়ে পয়সা করে দেয়, পয়সা আবার নেয়, কি ব্যাপার বলে যে বুজুর্গ, আহা ইন্না লিল্লাহ, কিন্তু বুজুর্গই না, এটা পুরো শয়তানি, হয় এই লোক পাগল আর না হয় পাইছে শয়তানি, দুইটার একটা। তো পাগলেরও অনুসরণ করার কোনো অর্থ নেই, আর শয়তানের তো অনুসরণ করা জায়েজ নেই, পাগলেরও অনুসরণ করা জায়েজ নেই, পাগলের তো সব পাগলামি, এখানে অনুসরণ করার কি আছে? পাগলকে অনুসরণ করা জায়েজ নেই। হ্যাঁ, অনেকে পাগলের লাথি দুইটা খায় মনে করে এটা আমার সৌভাগ্য, এই ছিল আল্লাহ ধন দৌলত অনেক দিবে, লাথির ছুটে ধন দৌলত আছে, আল্লাহ আল্লাহ, এইরকম সায়েন্স তো এই প্রথম শুনলাম। চলো
ভাই, ইরশাদ ফরমায়া কি ইনসান মাসুম নহীঁ হ্যায়, খতা হো সকতি হ্যায়, লেকিন জব খতা হো জায়ে তো আল্লাহ তাআলা কে সামনে ইতনা রোও কি ওয়ো খতা সবব আতা হো জায়ে। হযরত রহমতুল্লাহ আলী বলেন যে মানুষ তো মাসুম না, গুনাহ তার হবে না এমন নয়, বরং ভুল হতে পারে, কিন্তু যখন ভুল চোক হয়ে যায় তখন আল্লাহ তাআলার সামনে এত বেশি কাঁদা চাই যে এই সকল ভুল আল্লাহ তাআলার তরফ থেকে আতায়ের কারণ হয়ে যায়। এক সাহেব নে কাহা কে খতা পর কিতনি রুয়ে কিতনি তওবা করে, কবুলিয়তে তওবে কি আখির কোই আলামত ভি হ্যায়? হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন যে যদি কখনো ভুল হয়ে যায় তাহলে কি পরিমাণ তওবা করব, তওবা কবুল হওয়ার কোনো আলামত আছে কি? মানে কহা কে হ্যাঁ হ্যায়, জব আঁসু বহাওগে আর দিল সে তওবা করোগে তো দিল মে ঠান্ডক আ জায়েগি, ইহি আলামত কবুলিয়ত তওবা হ্যায়। হযরত বলেন যে হ্যাঁ ভাই আছে, যখন এই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে এবং দিল থেকে তওবা করবে তো অন্তরের মধ্যে শীতলতা অনুভব হবে, এটাই তওবা কবুল হওয়ার আলামত, কিউকি গুনাহ সে দিল মে আগ লাগতি হ্যায়, জব রহমত কা নুজুল হো গয়া তো আগ বুঝ জায়েগি, কারণ যখন মানুষ গুনাহ করে অন্তরের মধ্যে আগুন লেগে যায়, আর যখন রহমত নাজিল হয় তখন আগুন নিভে যায়, বলকে বগৈর হরুফ কে দিল মে আওয়াজ আনে লাগেগি কে আব জিয়াদা মত রো, বরং অন্তরের মধ্যে এক নিঃশব্দ আওয়াজ আসতে থাকবে যে আর কেঁদো না। মৌলানা মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী নে উসি কে বারে মে ফরমায়া থা, আব কহি পৌঁছে না তুঝসে উনকো গম, এ মেরে আজকে নদামত আব তো থাম, এত বেশি কাঁদো না যে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, হে আমার অশ্রু তুমি এখন তো থামো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন।
আজকে সংবাদ পাইলাম যে হাফেজ জহুরুল রহমতুল্লাহ বড় সাহেবজাদা ভাই কারি আহমদুল্লাহ আশরাফ সাহেব ইন্তেকাল করছেন, আল্লাহ ওনাকে মাগফিরাত দান করেন। আবার ওই মিরপুর না আরজাবাদ আরজাবাদ মাদ্রাসার মোহতায়ন সাহেব মাওলানা মুস্তফা আজাদ সাহেবেরও ইন্তেকাল হয়ে গেছে আজকে। আমাদের ওই যে দারুল আলেম দাদিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন কারি মুস্তফা সাহেব, যুবক মানুষ, খুব বেশি অসুস্থ হয়ে গেছিল, আজকে তারও ইন্তেকাল হয়ে গেছে। তো এইসব ওনাদের রুহের মাগফিরাতের জন্য, ওনাদের মাগফিরাত এবং জান্নাতে মর্তবা লাভের নিয়তে সূরা ইখলাস তিনবার পড়ি ভাই, সূরা ফাতিহা একবার পড়ি, ফের তাদের জন্য দোয়া করি, আরো অনেক ভাইরা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করি। ঠিক আছে ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم اللهم شكر لكم معاف کریں اللهم در جنر جنت منظور کریں جهنم تھی کہ آمدر کے نجات دان کریں আফিয়ত ওয়ালা জিন্দগি আমাদের নসিব করেন, আপনার বন্দেগীর তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদের রিজিকের ভিতরে বরকত দান করেন, সব বিপদ আপদ থেকে হেফাজত করেন, দুশমনদের থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আজকে তিন ভাইয়ের ইন্তেকালের, তিন মুসলমানের ইন্তেকালের সংবাদ আসছে এবং আমাদের ড্রাইভার আশরাফের ও শাশুড়ির কত গ্যারান্টিকাল হয়ে গেছে। আল্লাহ ওনাদের সকলকে মাগফিরাত দান করে, জান্নাতে বড় মাকাম দান করে। আমরা যা কিছু পড়লাম আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহর সওয়াব ওনাদেরকে নসিব করেন, আল্লাহ ওনাদেরকে মাগফিরাত কামিল নসিব ফরমান এবং ওনাদের উত্তরসূরি যারা আছেন আপন জন প্রিয়জন সকলকে সবরে জামিল নসিব ফরমান, খুব ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তাদেরকে সুন্দর জীবন দান করে, দিন বলার জীবন, বরকতময় জীবন, শান্তিময় জীবন নসিব ফরমান। আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করে, আফিয়তের সাথে জিন্দগি দেন, তমাম ফেতনা পেরেশানি খারাপি থেকে বদ্দিনী থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত কবুল করেন। আরও অনেক ভাইয়েরা বিভিন্ন উদ্দেশ্যের জন্য দোয়া চাইছেন, সকলের ন্যাক এবং বৈধ উদ্দেশ্য সমূহ আপনি পুরা করে দেন, সকলের মুশকিল আসান ফরমায়া দেন। আল্লাহ আমাদের সব ন্যাক মাকসাদ ন্যাক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের জামিয়া হাকিমুল উম্মত গুলশানে একটার কমপ্লেক্সকে আপনি আজিমুল শান কবুলিয়ত নসিব ফরমান। আর জামিয়া হাকিমুল উম্মত গুলশান একতার কমপ্লেক্সের সমস্ত জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন, সব মুশকিল আসান ফরমায়া দেন, খাজায়নে করমের বারিশ ফরমায়া দেন, বারাকাতের বারিশ ফরমায়া দেন। অসংখ্য মুসলমানদেরকে এই দিনই প্রতিষ্ঠানের খেদমতে আগে আসার জন্য তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين আমাদের জামিয়া হাকিম উম্মত গুলশান একটার কমপ্লেক্সের যেখানে কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জের যেখানে নির্মাণের কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ আন্ডারগ্রাউন্ড এর পরে চারটা ছাদ হয়ে গেছে, এখন এর পরে পিলারগুলো তো হয়েছে, এরপরে পঞ্চম ছাদ, সেই ছাদ এখনো শুরু করা যায়নি, তো এরপরে ফিনিশিংয়ের কাজ আছে, মানে এইটা বিল্ডিংটাকে প্রতিটি ফ্লোরকে ব্যবহারযোগ্য করে তোলা, এজন্য প্রতিটি ফ্লোরে এক কোটিরও বেশি খরচ হবে। তো সকলে আন্তরিকভাবে দোয়া করেন এবং যে আল্লাহ পাকের অসংখ্য বান্দাদেরকে দিনই কাজে সহযোগিতার জন্য আল্লাহ পাক কবুল করেন এবং দ্রুততর কাজ আগে বাড়ে এবং আল্লাহ পাক মুকাম্মল করে দেন। আচ্ছা জলদি করো, জলদি অন্য ভাইয়েরা সামনে ভিড় না করেন, শুধু যারা বায়াত হবেন তারা সামনে আসেন, ঝটপট বসো ভাই যারা বায়াত হবেন। যারা বায়াত হইতে চাইতেছেন তারা ঝটপট বসে যান এবং এই রুমাল লম্বা করো ভাই, রুমাল ধরো ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم يخالل بولن أي الله আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তমাম ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, কুসম্পর্ক থেকে, কুধারণা থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব, রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দেব, হজ ফরজ হলে হজ করব, সর্বজায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব, জিন্দেগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। হায় আল্লাহ আমি বায়াত হইতেছি চার তরিকাতে, সিলসিলায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহর বর্দিয়াতে। আল্লাহ চার সিলসিলার তমাম আউলিয়ায়ে কেরাম ও বুজুর্গান দীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়ায়ে কেরামের সঙ্গ নসিব করে দিয়ে। যারা বায়াত হয়েছেন হাত উঠান, যারা যে কজন বায়াত হয়েছেন হাত দেখান, মাশাআল্লাহ অনেক ভাইরা বায়াত হয়েছে, ঠিক আছে। এখন ওই মাওলানা রফিক সাহেবকে, মাওলানা রফিক সাহেব আপনাদেরকে একটা করে ছোট কিতাব দিবেন, যে কিতাবের মধ্যে জিকির এবং আমলের নিয়ম বাতলানো আছে, আর এগুলো বুঝাইয়া দিবেন মাওলানা রফিক সাহেব। আরও একটা ফরম দিবেন যার মধ্যে আপনারা নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো লিখে দিবেন, এটা আমাদের খানকায় জমা থাকবে। দেখো ভাই মাওলানা কিতাব কই নাই, দেখো কিতাব দাও, আগে কিতাব দাও।
ترجمان کابر عارف بالله شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان و کویتا এখন আরো সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi কবিতা স্পেলিং KHANQUHBDKOBITA টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিংকে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন তাতেও টাচ করুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোনোই প্রয়োজন থাকে না বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে